বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শুকুরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 5 সেপ্টেম্বর, 21 ভাদ্র এবং ফার্সি 14 শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন সিরিয়ায় আইএস জঙ্গিদেরকে আবারও সক্রিয় করতে মার্কিন চেষ্টা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে বোতলজাত পানির দাম বৃদ্ধিতে নগরবাসীর ক্ষোভ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর সাপ্তাহিক দর্পণ অনুষ্ঠানে দেশে দেশে নারীর বিরুদ্ধে মার্কিন সহিংস আচরণ সম্পর্কে আলোচনা শুনতে পাবেন। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানি গল্প ও প্রবাদের গল্প শীর্ষক অনুষ্ঠান। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম: ইরানের আটক অর্থ ছাড়ের কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচিত হবে, আমির আবদুল্লাহিয়ানের মন্তব্য। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার অপেক্ষায় বসে নেই ইরান, একতরফা নিষেধাজ্ঞা অকার্যকর করার চেষ্টা চলছে নাসের কানিয়ানি। আওয়ামী লীগ সরকারের কাছে কেউ নিরাপদ নয় ফখরুল, ভয়ে পাগলের প্রলাপ বকছে বিএনপি ওবায়দুল কাদের। এবং ইন্ডিয়ার পরিবর্তে দেশের নাম স্থায়ীভাবে ভারত করার প্রস্তুতি নিয়ে রাজনৈতিক মহলে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। নাইজারের সেনাশাসিত সরকারের প্রধানমন্ত্রী আলি মোহাম্মদ লামিনে জেইন বলেছেন তার দেশ থেকে ফ্রান্সের সেনা দ্রুত প্রত্যাহারের ব্যাপারে যোগাযোগ চলছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন আটকে থাকা ইরানের তেল বিক্রির অর্থ অবমুক্ত করার কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচিত হবে। ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন সিউলে আটকে থাকা অর্থ সুইস ব্যাংকে স্থানান্তর করার পর এখন আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় রচনা করতে পারি। আমির আবদুল্লাহিয়ান বলেন দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার যে কোনো উদ্যোগকে ইরান স্বাগত জানায়। তিনি আরও বলেন ইরান এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করার বিষয়টিকে অগ্রাধিকার দেয় কারণ আগামী শতাব্দী এশিয়ার। ফোনালাপে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন সাম্প্রতিক এই অর্থ ছাড়ের মধ্য দিয়ে এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার আন্তরিকতা ও প্রতিশ্রুতি ফুটে উঠেছে। পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দক্ষিণ কোরিয়া ইরানের সঙ্গে সম্পর্ক উন্নত করতে প্রস্তুত রয়েছে। দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানের তেল বিক্রির প্রায় $600 কোটি সম্প্রতি সিউল অবমুক্ত করেছে। এর আগে পরোক্ষ আলোচনার মাধ্যমে ইরান এবং আমেরিকার মধ্যে এই অর্থ ছাড়ের ব্যাপারে একটি চুক্তি হয়েছিল। অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে ইরান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা থেকে কি ফল বেরিয়ে আসে তার অপেক্ষায় বসে থাকবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি একথা জানিয়েছেন। তিনি গতকাল সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, পরমাণু সমঝোতা বা জেসিপিওএ পুনরুজ্জীবনের আলোচনার দিকে তাকিয়ে না থেকে ইরান একতরফা মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, বিশ্বের যেসব দেশ পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইরানের সঙ্গে সম্পর্কের উন্নতি চায়, সেসব দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে ইরানের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরান নিজের এই অবস্থান জানান দিতে পেরেছে বলে উল্লেখ করেন কানিয়ানি। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। বহির্বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্কের উন্নতির নিদর্শন হিসেবে তিনি উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিক্সে ইরানের সদস্যপদ লাভের কথা জানান। নাইজারের সেনাশাসিত সরকারের প্রধানমন্ত্রী আলি মোহাম্মদ লামিনে জেইন বলেছেন, তার দেশ থেকে ফ্রান্সের সেনা দ্রুত প্রত্যাহারের ব্যাপারে যোগাযোগ চলছে। নাইজারের জনগণের মধ্যে যখন ফরাসি সামরিক উপস্থিতির বিরুদ্ধে মনোভাব তুঙ্গে, তখন তিনি একথা জানালেন। গত 26 জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করা হয়, কিন্তু আমেরিকা ও ফ্রান্স সহ পশ্চিমা অনেক দেশ বাজুমকে ক্ষমতায় পুনর্বহাল করার জন্য নাইজারের উপর চাপ সৃষ্টি করেছে। নাইজারে ফ্রান্সের অন্তত 1,500 সেনা মোতায়েন রয়েছে। এসব সেনা উপস্থিতির বিরুদ্ধে নাইজারের জনগণ এর মধ্যে বেশ কয়েকবার বিক্ষোভ সমাবেশ করেছে। এ নিয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী জেইন বলেন, ফরাসি সেনা ফেরত পাঠানোর ব্যাপারে যোগাযোগ চলছে এবং এর মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুলবে। তিনি অবশ্য বলেছেন, ফ্রান্সের সঙ্গে তাঁর দেশ সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী, কারণ প্যারিসের সঙ্গে নিয়ামির বিভিন্ন বিষয়ে যোগাযোগ রয়েছে। নাইজার 1960 সালে ফ্রান্স থেকে স্বাধীন হয়, তবে আফ্রিকার এই দেশটিতে ফ্রান্সের এখনও ব্যাপক প্রভাব রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কৃষ্ণ সাগর দিয়ে খাদ্যশস্য ও কৃষিপণ্য রপ্তানির বিষয়ে আলোচনার জন্য মস্কোর অবস্থান খুবই খোলামেলা। গতকাল রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সঙ্গে এক বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, এই চুক্তি স্থগিত থাকার কারণে বিশ্বজুড়ে খাদ্য সংকট সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। তা দূর করার জন্য চুক্তি পুনর্বহালের যে কোনো আলোচনাকে স্বাগত জানায় রাশিয়া। গত জুলাই মাসে রাশিয়া এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি ঘাঁটিতে ইউক্রেনের সেনাদের হামলার অভিযোগে রাশিয়া ওই চুক্তি স্থগিত করে। এছাড়া দেশটি বলে আসছে, শস্য চুক্তির আওতায় ইউক্রেন তার কৃষিপণ্য রপ্তানির সুযোগ পেলেও রাশিয়াকে পণ্য রপ্তানির সুযোগ দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে তারা আর এই চুক্তির ব্যাপারে আগ্রহী নয়। এই চুক্তি থাকার কারণে যুদ্ধের মধ্যে ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে খাদ্যশস্য ও কৃষিপণ্য রপ্তানি করতে পারত। গতকালের বৈঠকের শুরুতেই পুতিন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে বলেন, আমি জানি আপনি খাদ্যশস্য চুক্তির বিষয়টি তুলবেন, আমরা এই চুক্তির ব্যাপারে একেবারেই উন্মুক্ত। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আওয়ামী লীগ সরকারের কাছে কেউ নিরাপদ নয়, মির্জা ফখরুলের এই মন্তব্য সম্পর্কে রিপোর্ট করেছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিবৃতিতে সই না করায় বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়াকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিবৃতি দিতে অস্বীকার করেন। তিনি বলেন, ডক্টর ইউনুসের পক্ষে 100 জন নোবেল বিজয়ী সহ 160 জনেরও বেশি বিদেশি বিবৃতি দিয়েছেন। সেটার বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার নোটিশ দেওয়া হয়। সেখানে তিনি বিবৃতিতে স্বাক্ষর করার বিপক্ষে অবস্থান নিয়ে বলেছেন, আমি এই বিবৃতিতে স্বাক্ষর করব না। কেন স্বাক্ষর করবেন না জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেছেন, এটা তার নিজস্ব চিন্তা। ডেপুটি অ্যাটর্নি জেনারেলের এই বিষয়ে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ইমরান আহমেদ ভূঁইয়া অফিসের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি দেখা হচ্ছে।
যদি সাংবাদিকদের সাথে কথা বলে তাহলে পরে হয় তিনি পদত্যাগ করে তার কথা বলা উচিত, অথবা মাননীয় অ্যাটর্নি জেনারেলের পারমিশন নিয়ে কথা বলা উচিত। তিনি ডিএজি থেকে সেইটা করেন না। তিনি তো শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বিইপিইউজের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী একথা বলেন। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। তিনি বলেছেন, নিজেদের নির্বাচন আতঙ্ক কাটাতে বিএনপি নেতারা প্রতিনিয়ত পাগলের প্রলাপ বকছেন। আজ এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক বক্তব্য আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। ইন্ডিয়ার পরিবর্তে দেশের নাম স্থায়ীভাবে ভারত করার প্রস্তুতি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে রিপোর্ট করেছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে G20 শীর্ষ সম্মেলনের সময় রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশ ভোজের আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অব ভারত লেখা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দেশের সংবিধানে অবশ্যই ইন্ডিয়া এবং ভারত উভয়ের উল্লেখ রয়েছে। এই প্রসঙ্গে আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
আজকে তো ইন্ডিয়ার নাম চেঞ্জ করে দিচ্ছে আমি শুনলাম, মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে G20 লাঞ্চে না ডিনারে, তাতে লেখা আছে ভারত বলে। আরে ভারত তো আমরা বলি, এতে নতুনত্ব কি আছে? ইংরেজিতে বলে ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশন, হিন্দিতে বলে ভারত কা সংবিধান, ভারত তো আমরাও বলি, কিন্তু ইন্ডিয়ার নামটা নামে সারা বিশ্ব চেনে। হঠাৎ এমন কি হলো, আজকে দেশের নামটাও চেঞ্জ হয়ে যাবে? কবে কবি ঠাকুরের নাম চেঞ্জ হয়ে যাবে? বিশ্ববিদ্যালয় এগুলো সব নাম চেঞ্জ করে দিচ্ছে, বড় বড় ঐতিহাসিক সৌধ তার নাম চেঞ্জ করে দিচ্ছে, ইতিহাসকে পরিবর্তন করে দিচ্ছে।
কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ওই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, খবর তাহলে সত্যি, 9 সেপ্টেম্বর আয়োজিত G20 সম্মেলনের নৈশভোজের নিমন্ত্রণ পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন, তাতে প্রেসিডেন্ট অব ভারত লেখা হয়েছে প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার পরিবর্তে। সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে ভারত অর্থাৎ ইন্ডিয়া রাজ্যের সমষ্টি হিসেবে বিবেচিত হবে, কিন্তু সেই যুক্তরাষ্ট্রের উপরে আঘাত হানা হচ্ছে। অন্যদিকে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ বিরোধীদের টার্গেট করে বলেছেন, ভারত বলতে বা লিখতে সমস্যা কেন? আপনাদের লজ্জা লাগছে কেন? আমাদের দেশকে প্রাচীনকাল থেকে ভারত বলা হয় এবং আমাদের সংবিধানেও এর উল্লেখ রয়েছে। ওরা কোনো কারণ ছাড়াই ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে। এভাবে কেন্দ্রীয় সরকারের শাসক দল বিজেপি এবং বিরোধীদের মধ্যে পাল্টাপাল্টি বাগযুদ্ধ শুরু হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেছেন, 2021 সালে আফগানিস্তান থেকে গোলযোগপূর্ণ অবস্থার মধ্য দিয়ে মার্কিন সেনা প্রত্যাহার করার কারণে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাকিস্তানি তালেবান সহ উগ্র সন্ত্রাসীদের হাতে পড়েছে। এসব অস্ত্র হাতে পেয়ে উগ্রবাদী গোষ্ঠীগুলো শক্তিশালী হয়েছে। পাক প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট করে বলেন, মার্কিন অস্ত্র তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির বাহু শক্তি বাড়িয়েছে এবং ইসলামাবাদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার এ সমস্ত অস্ত্র ব্যবহার করে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর সন্ত্রাসীরা হামলা বাড়িয়েছে। তবে আমেরিকার সমস্ত অস্ত্র তালেবান সন্ত্রাসীদের হাতে কীভাবে পড়েছে সে তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করেননি আনোয়ারুল হক কাকার। টিটিপি হচ্ছে আফগান তালেবানদের মিত্র গোষ্ঠী। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা সুরাইয়া আল কুদস ব্রিগেড জানিয়েছে, তারা ইহুদিবাদী সেনাদের পথে উচ্চ বিস্ফোরক ক্ষমতার সম্পন্ন সাইফ 1 বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। পশ্চিম তীরের তুলকারাম শহরের নূর শামস ক্যাম্পের দিকে যাওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটানো হয়। বার্তা সংস্থা ফিলিস্তিন আল ইয়ম জানিয়েছে, আল কুদস ব্রিগেড এই মর্মে আজ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তাদের সদস্যরা গতরাত থেকে আজ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের উপর গুলি ও শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে। নূর শামস ক্যাম্পে ইসরায়েলি সেনাদের হামলার জবাবে তারা ওই অভিযান চালায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সুরাইয়া আল কুদসের বিবৃতিতে আরও বলা হয়েছে, তুলকারামে তাদের প্রকৌশল ইউনিট সরাসরি ইহুদিবাদী ইসরায়েলের সামরিক গোলা বারুদে সাইফ ওয়ান বোমার সাহায্যে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে। দখলদার ইহুদিবাদী সেনারা নূর শামস ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে হামলা চালানোর লক্ষ্যে তাদের ওই সামরিক সরঞ্জামগুলো জমা করেছিল। চীন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে এই বলে সতর্ক করে দিয়েছে যে বহিঃশক্তিগুলো তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এই অঞ্চলে বিরোধের বীজ বপন করার যে চেষ্টা করছে তা থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যেন দূরে থাকে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আয়োজিত একটি থিঙ্ক ট্যাঙ্ক সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে এই সতর্কবাণী উচ্চারণ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে ইউক্রেনের পদাঙ্ক অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। এসব দেশ যেন বহিঃশক্তিগুলো দ্বারা পরিচালিত না হয়। চীনের শীর্ষ কূটনীতিক বলেন, ইউক্রেন সংকট গোটা মানবতার জন্য একটি সতর্ক বার্তা এবং এশিয়ায় একই ধরনের ট্র্যাজেডির পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। তিনি বলেন, আমাদেরকে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্য দেশগুলোকে বলির পাঠা বানিয়ে নিজের জন্য নিরঙ্কুশ নিরাপত্তা লাভ করার মানসিকতা বন্ধ করতে হবে। ওয়াং ই পর্দার আড়ালের ষড়যন্ত্রকারী সম্পর্ক যত সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এই কালো হাত সবার সামনে উন্মুক্ত করে দিতে হবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যের মাধ্যমে দৃশ্যত দক্ষিণ চীন সাগরের পানিসীমা নিয়ে আঞ্চলিক দেশগুলোর বিতর্ক উসকে দেওয়ার মার্কিন প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করেছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জঙ্গি গোষ্ঠী আইএসকে দিয়ে আবারও মুসলিম রাষ্ট্র সিরিয়ায় খেলতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে আইএসের শীর্ষস্থানীয় কমান্ডারদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সোহেল আহমেদ।
জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশকে দিয়ে আবারও মুসলিম রাষ্ট্র সিরিয়ায় খেলতে চায় যুক্তরাষ্ট্র। সিরিয়ায় বাশার আসাদ সরকারের বিরুদ্ধে জঙ্গিরা যখন ব্যর্থ, তখন ইসরায়েলকে দিয়ে দেশটিতে হামলা জোরদার করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র পরাজিত জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশকে আবারও পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিরিয়ার জাতীয় সংসদের সদস্য জায়দা মিখাইল থালজা বলেছেন, আমেরিকার হেফাজতে থাকা হাজার হাজার আইএস জঙ্গিকে মুক্ত করে ওয়াশিংটন এই গোষ্ঠীকে সিরিয়ায় পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। তিনি বলেন, আমেরিকা যখনই সিরিয়ায় নিজেকে অবরুদ্ধ বলে মনে করে, তখনই আইএস জঙ্গিদেরকে কারাগার থেকে মুক্তি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালায়। এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আল হাসাকা প্রদেশের গুইরান কারাগার থেকে বহু আইএস জঙ্গি কমান্ডারকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। এদের অনেকেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত। গত 21 আগস্ট মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান মাইকেল কুরিলা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত আল হুল এবং আল রোজ শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। সেখানে আইএস জঙ্গিদের পরিবারের সদস্যরা বসবাস করেন। সেখানে মার্কিন কমান্ডারের সফরের পর যুক্তরাষ্ট্রের তৎপরতা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। আল হুল শরণার্থী শিবিরে বর্তমানে 50 থেকে 60 হাজার শরণার্থী রয়েছে। এসব শরণার্থীর একটা অংশ হল বিদেশি। বিদেশিদের কেউ কেউ ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারীদের ধোকায় পড়ে সিরিয়ায় যুদ্ধ করতে এসেছিল। অনেকে পরিবার নিয়েই হাজির হয়েছিল সেখানে, যাদের সন্তান সন্ততিও এখন শরণার্থী শিবিরে বাস করছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী এই শরণার্থী শিবিরে বর্তমানে অন্তত 57টি দেশের নাগরিক রয়েছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ নামের সন্ত্রাসী গোষ্ঠীকে এই শরণার্থী শিবির নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকার আঙ্গুলের ইশারায় এই গোষ্ঠীটি পরিচালিত হয় এবং আমেরিকা এক্ষেত্রে খুব একটা রাগ ঢাক করে না। আল হুল শরণার্থী শিবিরে আইএস জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয় বলেও খবর এসেছে। আমেরিকা আইএস জঙ্গিদের পুনরুজ্জীবিত করে একদিকে মুসলিম রাষ্ট্র সিরিয়াকে আবারও অস্থিতিশীল করার মাধ্যমে দখলদার ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি কমাতে চায়, আর অন্যদিকে রাশিয়াকে সিরিয়ায় আরও বেশি ব্যস্ত রেখে ইউক্রেন যুদ্ধে ফায়দা লুটতে চায়। তবে এই কাজ করতে গিয়ে মিত্রশক্তি ইউরোপের জন্য ঝুঁকি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, কারণ ইউরোপের বহু নাগরিক আল হুল শরণার্থী শিবিরে রয়েছে। আইএস পুনরুজ্জীবিত হলে এই নাগরিকেরা অস্ত্র হাতে ইউরোপে প্রবেশ করে গোটা অঞ্চলের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। নিত্যপণ্যের দাম বৃদ্ধির সঙ্গে বাংলাদেশে এবার যোগ হয়েছে বোতলজাত পানির দামও। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশে পানির বাজার এখন হাজার কোটি টাকার। প্রতি বছর 35-40 কোটি লিটার বোতলজাত পানি বিক্রি হয়। দেশে প্রতি বছর 15-20% হারে বোতলজাত পানির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ভোগ্যপণ্য উৎপাদনকারী বড় বড় বেশিরভাগ প্রতিষ্ঠানেরই এখন পানির ব্যবসা রয়েছে। কিন্তু বাংলাদেশের নিত্যপণ্যের দাম বৃদ্ধির সঙ্গে এবার যোগ হয়েছে সেই বোতলজাত পানির দামও। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আলোচনায় বলা হচ্ছে দুধের দাম আর পানির দাম এখন প্রায় সমান বাংলাদেশে। এদিকে বোতলজাত সব ধরনের পানির হঠাৎ মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। আজ মঙ্গলবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তাই মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে চলছে ডেঙ্গুর প্রকোপ, মানুষ এমনিতে নানাভাবে বিপদগ্রস্ত। এমন সময় হঠাৎ বাজারে নিত্যপণ্যের বাড়তি দামের সঙ্গে এবার যোগ হয়েছে বোতলজাত পানির দাম। বেশ কয়েকটি কোম্পানি প্রতি বোতল পানির দাম বাড়িয়েছেন। আধা লিটার পানির বোতল এখন বিক্রি হচ্ছে 20 টাকায়। হঠাৎ কেন পানির দাম এত বাড়ানো হয়েছে তার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না।
আসলে এটা হঠাৎ করে কোনো আলোচনা ছাড়াই পানির দাম বৃদ্ধি পেয়েছে, এবং প্রত্যেকটা আপনারা জানেন যে প্রত্যেকটা পণ্যের দামই বৃদ্ধি পেয়েছে। যে আমাদের যদি পণ্যের দাম যদি প্রতিনিয়ত এভাবে আকাশচুম্বী যদি করতে থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ আমরা মানে জীবনযাপনহীন হয়ে আমরা পড়ব।
সরকারের সাথে মানুষের সাথে কোনো রকম কারোর সাথে কোনো আলোচনা না করে ওনাদের যখন ইচ্ছা তখনই পানির দাম সহকারে প্রত্যেকটা নিত্যমূল্যের দাম এভাবে ওনারা বাড়াচ্ছে। এটা জনগণের সাথে আমাদের সাধারণ মানুষের সাথে অত্যন্ত তামসাজনক এবং আমরা অত্যন্ত হতাশ।
বাজারে যেসব বোতলজাত পানি বিক্রি হচ্ছে সেগুলোর মধ্যে পরিচিত ব্র্যান্ডের 500 মিলিলিটার পানি সর্বোচ্চ খুচরা মূল্য 20 টাকা, যা কয়েকদিন আগেও ছিল 15 টাকা দরে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন সিন্ডিকেট সরকারকে একটা বেকায়দা অবস্থা ফেলার কারণে জনসাধারণকে দুর্ভোগের মাধ্যমে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।
এ বিষয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসেন বলেছেন,
আমরা যেটা মনে করি এখানে বিএসটিআই যেহেতু লাইসেন্সিং অথরিটি, অথবা সরকারের যে কোনো একটা কর্তৃপক্ষ থেকে এই দাম বাড়ানোর আগে তাদের একটা মতামত বা তাদের অনুমোদন নেওয়ার বিষয়গুলো থাকা উচিত।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
স্মরণ জীবনের গতিপথ বদলে দেয়, চূর্ণ বিচূর্ণ হয় অহংকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে তারাই সবচেয়ে বুদ্ধিমান।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। এতে থাকছে দেশে দেশে নারীর বিরুদ্ধে মার্কিন সহিংস আচরণ সম্পর্কে একটি আলোচনা।
শ্রোতাবন্ধুরা, চলতি সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
নারীর বিরুদ্ধে মার্কিন সহিংস আচরণ বিষয়ক অনুষ্ঠানে আমরা নারীদের বিরুদ্ধে মার্কিন সরকারের অসদ আচরণ ও অপরাধগুলোর বর্ণনা তুলে ধরার চেষ্টা করব। বিষয়টি এই জন্য গুরুত্বপূর্ণ যে নারীদের ব্যাপারে মার্কিন আচরণের প্রকৃত তথ্য তুলে ধরা গেলে স্বাধীনতা, মানবাধিকার, বিশেষ করে নারী অধিকারের ব্যাপারে তাদের দাবির অসারতা ফুটে উঠবে। এ সংক্রান্ত আলোচনায় আজ শুনুন প্রথম পর্ব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মার্কিন যুক্তরাষ্ট্রের গত 247 বছরের দীর্ঘ ইতিহাসে তারা 227টি যুদ্ধে জড়িয়েছে এবং বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে 22টি দেশে তারা আগ্রাসন চালিয়েছে। এসব আগ্রাসনের প্রধান শিকার হয়েছে বেসামরিক মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা। গণহত্যা, বাস্তুচ্যুতি, যৌন নির্যাতন, পারমাণবিক ও রাসায়নিক বোমা হামলার ফলে নারী ও শিশুরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকা মানবাধিকার রক্ষার দাবিদার, কিন্তু বাস্তবতা হচ্ছে গণহত্যা, বাস্তুচ্যুতি, যৌন নির্যাতন এবং নিরাপরাধ মানুষ, বিশেষ করে নারী ও শিশু হত্যার ঘটনায় তাদের অপরাধের তালিকা অনেক দীর্ঘ। তবে আমেরিকার অপরাধ তদন্ত করতে আমাদের খুব বেশি দূর যেতে হবে না, প্রয়োজন শুধু ইতিহাসের পাতাগুলোকে একটু উল্টানো। বিশেষ করে গত শতাব্দীর মাঝামাঝি সময়ে, অর্থাৎ 1945 সালের 26 আগস্টে জাপানে পরমাণু বোমা হামলার দিকে নজর দেয়া যাক। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। যুদ্ধ চলাকালে আমেরিকা বহুবার জাপানে হামলা চালিয়েছিল, কিন্তু এবার তারা জাপানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
আমেরিকা প্রথমে জাপানের হিরোশিমা নগরীতে লিটল বয় নামে প্রথম পারমাণবিক বোমা হামলা চালায়। মুহূর্তের মধ্যে প্রায় 90% এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে অন্তত 90,000 মানুষ নিহত হয় এবং বোমার তেজস্ক্রিয়তায় বহু মাস ও বছর ধরে আরও হাজার হাজার মানুষ বিভিন্ন রোগে ধুঁকে ধুঁকে প্রাণ হারায়। 26 আগস্টে প্রথম পরমাণু বোমা হামলার ঠিক 3 দিন পর 9 আগস্টে আমেরিকা জাপানের কিউশু দ্বীপের পশ্চিমে অবস্থিত নাগাসাকিতে ফ্যাটম্যান নামে দ্বিতীয় পরমাণু বোমা হামলা চালায়, যা হিরোশিমাতে ব্যবহৃত পরমাণু বোমার চেয়ে অনেক বড় ছিল এবং এ হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা ছিল প্রকৃত অর্থে একটি গণহত্যা। আমরা যদি এই বোমা হামলার ধ্বংসাত্মক প্রভাবগুলোর একটি ক্ষুদ্র অংশ উল্লেখ করতে চাই, তবে আমরা দেখব সাদাকো নামের একটি শিশু, যে কিনা প্রথম ক্যান্সারে আক্রান্ত হয়ে জন্ম নিয়েছিল, এরপর আরও বহু শিশু এভাবে জন্ম নিয়েছে এবং খুব অল্প সময় তারা বেঁচেছিল।
তবে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ঘটনা আমেরিকার প্রথম ও শেষ নিষ্ঠুর হত্যাকাণ্ড ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিশ্বজুড়ে হামলা, আগ্রাসন ও অপরাধযজ্ঞের তালিকা অনেক দীর্ঘ, আর এই অপরাধযজ্ঞের প্রধান শিকার হয়েছে নারীরা। এ প্রসঙ্গে আমরা ভিয়েতনামের মাইলাই গ্রামের কথা উল্লেখ করতে পারি, যেখানে আধুনিক যুগের সবচেয়ে ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছিল। 1968 সালের 16 মার্চ মার্কিন সেনাবাহিনীর 11তম ব্রিগেডের
চার্লি কোম্পানির সৈন্যরা ওই গ্রামের বেসামরিক নাগরিকদের ওপর নজিরবিহীন নৃশংসতা চালিয়েছিল। সশস্ত্র গেরিলা গোষ্ঠী ভিয়েত কং এর সমর্থকরা ওই গ্রামে আশ্রয় নিয়েছে এমন সন্দেহের ভিত্তিতে মার্কিন সেনারা সেখানে অভিযান চালায়। স্থানীয় অধিবাসীদের সাথে বর্বর আচরণ করা, তাদের বাড়িঘর পুড়িয়ে ফেলা, প্রতিটি জীবন্ত প্রাণীকে হত্যা করা, সমস্ত খাদ্য ধ্বংস করা এবং বিষ প্রয়োগ করে পানির কূপগুলো নষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছিল মার্কিন সেনাদেরকে। অথচ মার্কিন সেনারা যখন গ্রামে প্রবেশ করে তখন কোনো রকম প্রতিরোধের সম্মুখীন হয়নি এবং নির্বিচারে গুলিবর্ষণ করতে থাকে। নারী পুরুষ শিশু যাকেই সামনে পেয়েছে তাকেই হত্যা করেছে।
মার্কিন সেনারা কোনো বাজ বিচার না করে ওই গ্রামের 504 জনকে হত্যা করে। তারা নির্যাতন, অঙ্গচ্ছেদ, ধর্ষণ এবং লাশ টুকরো টুকরো করার মাধ্যমে এসব লোমহর্ষক হত্যাকাণ্ড চালাত। আগ্রাসী মার্কিন সেনারা মাইলাই গ্রামের 10 থেকে 45 বছর বয়সী কমপক্ষে 20 ভিয়েতনামী নারীকে ধর্ষণ করেছে, যার মধ্যে 18 বছরের কম বয়সী 9 জন মেয়ে ছিল। খ্যাতনামা সাংবাদিক শিমুল হার্স ভিয়েতনামের ওই গ্রামে মার্কিন সেনাদের বর্বরতার কিছু কাহিনী তুলে ধরে বলেছেন, অনেককে ছোট ছোট দলে বিভক্ত করে গলায় আঘাত করে হত্যা করা হয়েছিল। আবার কিছু অল্প বয়সী নারী ও মেয়েকে যৌন নিপীড়নের পর হত্যা করা হয়েছিল। সে কারণে মাইলাই গ্রামের নাম মানুষ কখনো ভুলে যাবে না, কেননা ওই গ্রামের মানুষ ভয়ঙ্কর গণহত্যার শিকার হয়েছিল।
ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সেনাদের নৃশংসতার ব্যাপারে খুব কম ছবিই প্রকাশিত হয়েছে, তবে একটি ছবি ছিল খুবই হৃদয় বিদারক। 1969 সালে লাইফ ম্যাগাজিনে ছবিটি প্রকাশিত হয় এবং এর বিবরণে বলা হয়, মাইলাই গ্রামে মার্কিন বাহিনীর হাতে নিহত হওয়ার আগ মুহূর্তে তারা ভয় ও আতঙ্ক নিয়ে একত্রে জড়সড় হয়েছিল। ছবির ডান পাশে কালো শার্ট পরা একটি মেয়েকে দেখা যায়, সে তার শার্টের বোতাম বন্ধ করতে ব্যস্ত। এই একটি ছবি দেখে বোঝা যায় যে মাইলাই গ্রামের ওই নারী ও শিশুরা ধর্ষণ ও হত্যার শিকার হওয়ার আগ মুহূর্তে কি কঠিন ও দুঃসহ সময় পার করেছে। যাই হোক, মার্কিন সামরিক বাহিনী ভিয়েতনাম যুদ্ধে সশস্ত্র গেরিলা গোষ্ঠীকে দমনের জন্য তাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল। এই রাসায়নিক অস্ত্রের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ায় কয়েক দশক ধরে জন্মগত রোগ ব্যাধি নিয়ে ভিয়েতনামে বহু শিশু জন্মগ্রহণ করেছে। এইসব শিশুদের অনেককে বিশেষ স্থানে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং তাদের সুস্থ হবার কোনো আশা নেই।
শ্রোতাবন্ধুরা, আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমেরিকার বর্বর আগ্রাসনের নানা রোমহর্ষক ঘটনার বর্ণনা তুলে ধরছি। আলোচনার এ পর্যায়ে আমরা আফগানিস্তানে মার্কিন সেনাদের নৃশংস আচরণ নিয়ে কথা বলার চেষ্টা করব। আফগানিস্তান এমন একটি দেশ যা বিভিন্নভাবে মার্কিন আগ্রাসনের শিকার হয়েছে। এ প্রসঙ্গে 2002 সালে দক্ষিণ আফগানিস্তানের কাকরাক গ্রামে সংঘটিত নৃশংস ঘটনার কথা উল্লেখ করা যায়। ওই বছরের জুলাই মাসে মার্কিন সেনারা ওই গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়ে 48 জন নিরীহ মানুষকে হত্যা করেছিল।
শ্রোতা বন্ধুরা, আফগানিস্তানে নারীদের সাথে মার্কিন সেনাদের আচরণ সম্পর্কে আগামী পর্বের অনুষ্ঠানে আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
দর্পণ অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। 5 সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। ঢাকার পত্র পত্রিকার শিরোনাম, ফ্রান্সের প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানাবেন শেখ হাসিনা। দৈনিক কালের কণ্ঠ, বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর। দৈনিক যুগান্তর, সুইডেনে ফের পোড়ানো হলো কোরআন, সহিংস বিক্ষোভ। দৈনিক ইত্তেফাক, ডিপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান শৃঙ্খলা ভঙ্গ করেছেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনমন্ত্রী, দৈনিক প্রথম আলো, ভয়ে পাগলের প্রলাপ বকছে বিএনপি, কাদের। দৈনিক সমকাল, সরকারের কাছে গণতন্ত্র জনগণ কিছুই নিরাপদ নয়, ফখরুল। দৈনিক মানব জমিন, কলকাতার পত্র পত্রিকার শিরোনাম, দেশের নাম হঠাৎ বদলাতে হবে কেন, আমরা ভারত তো বলি, নাম বদলের জল্পনা নিয়ে প্রশ্ন মমতার। দৈনিক আনন্দবাজার পত্রিকা, নুসরতকে তলব, আগামী মঙ্গলবার ইডি দপ্তরে হাজিরার নির্দেশ। দৈনিক আজকাল, সনাতন বিতর্কে উদয়নিধির শিরোচ্ছেদের নিদান অযোধ্যার মহন্তেল, 10 কোটি পুরস্কার ঘোষণা। দৈনিক সংবাদ প্রতিদিন, শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিবৃতিতে স্বাক্ষর করবেন না ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমদ ভূঁইয়া, বিষয়টি কি, কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। এই খবরটি দৈনিক মানব জমিন সহ বিভিন্ন পত্রিকায় এসেছে। আমি মনে করি আপনি যথার্থভাবেই আজকে বিষয়টি তুলে ধরেছেন, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার কাছে এই খবরটি দেখে সর্বপ্রথমে যে বিষয়টি মনে হয়েছে সেটি হচ্ছে যে সরকারের পক্ষ ত্যাগ করলেন সম্ভবত ডেপুটি অ্যাটর্নি জেনারেল। কারণ হচ্ছে যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি এতদিন সুযোগ সুবিধা পেয়েছেন, সরকারি সুযোগ সুবিধা, এবং সরকারি সুযোগ সুবিধা পেয়েই সরকারের পক্ষে আইন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন, সরকারের পক্ষে আইনি লড়াই চালিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। সেক্ষেত্রে তিনি সরকারের পক্ষের লোক, সরকারের পক্ষের আইনজীবী, এটি পরিষ্কার এবং এটিই সত্য। এই সমস্ত সুযোগ সুবিধা এবং এই সমস্ত পদ পজিশন হোল্ড করার পরে তিনি যখন আজকে এসে ডক্টর ইউনুসের বিরুদ্ধে তিনি বিবৃতি দিতে রাজি হননি এবং তিনি বলছেন যে ডক্টর ইউনুসকে বিচারের নামে হয়রানি করা হচ্ছে, এর মানে দাঁড়াচ্ছে যে সরকারের পক্ষ থেকে সম্ভবত কিছু লোক সরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এবং আমরা আরও দেখতে পেয়েছি যে দুদকের যে আইনজীবী খুরশিদ আলম, তাকে পরিবর্তন করা হয়েছে, নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। কোনো কোনো পত্রপত্রিকায় এরকম খবর এসেছে যে দুদকের আইনজীবী, অর্থাৎ যাকে সরিয়ে দেওয়া হলো, তিনি ডক্টর ইউনুসের বিরুদ্ধে আইনি লড়াই চালাতে রাজি হননি দুদকের পক্ষে, দ্যাট ইজ সরকারের পক্ষে। তো এ সমস্ত কথার মানে হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে সরকারের পক্ষ থেকে লোকজন অল্প স্বল্প পরিমাণে বা অল্প স্বল্প পরিসরে সরে যেতে শুরু করেছে, যেটাকে অনেকটা পক্ষ ত্যাগ হিসেবে দেখা যেতে পারে। তো পক্ষ ত্যাগ যদি হয়ে থাকে তাহলে সেটা সরকারের জন্য আমার কাছে মনে হচ্ছে একটা বড় রকমের অশনি সংকেত, সরকারের জন্য সমস্যার কারণ হবে। বিষয়টি সরকারের জন্য বেশ খানিক নেতিবাচক হয়েছে বলে আমি মনে করি।
জনাব সিরাজুল ইসলাম, কথিত প্রশাসনিক আটকাদেশের আওতায় ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি নাগরিক বন্দী রাখার সব রেকর্ড ভেঙেছে, কি বলবেন আপনি?
জি, এটি আমি মনে করি যে অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয়, অত্যন্ত বেদনাদায়ক একটা খবর। আমরা খবরটি থেকে যা জানতে পারছি তথ্য হিসেবে, সেটি হচ্ছে যে গত 30 বছর ইসরায়েল ফিলিস্তিনিদেরকে এইরকম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের আওতায় বহু মানুষকে আটক রেখেছে। 2003 সালে এই আটক লোকের সংখ্যা দাঁড়িয়েছিল 1108 এবং এটি ছিল সেই সময়কার নতুন রেকর্ড। এরপরে চলতি বছর এসে সেই সংখ্যা দাঁড়িয়েছে 1264, অর্থাৎ 30 বছরের ভিতরে সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে, সব রেকর্ড ভেঙে গেছে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনটা কি? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন হচ্ছে বিনা বিচারে এই সমস্ত ফিলিস্তিনকে আটক রাখা হয় এবং তাদের বিরুদ্ধে কি অভিযোগ এই কথা পরিষ্কার করে বলা হয় না, তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় না, তারা কোনো আইনজীবী নিয়োগ দিতে পারেন না, আইনের কোনো সহায়তা পান না, তাদের উপর নির্যাতন চালানো হয়, বছরের পর বছর আটক রাখা হয়, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা যেহেতু হয় না, সে কারণে কোনো আইনজীবী নিয়োগ দেওয়ার প্রশ্ন আসে না, এবং আইনজীবী নিয়োগ দেওয়া হয় না যেহেতু সেক্ষেত্রে আদালতে এর শুনানি হয় না এবং কোনো নিষ্পত্তি হয় না, বছরের পর বছর তারা বন্দী থাকে, বন্দী দশার ভিতরেই তাদের জীবন চলে। এবং এটি অত্যন্ত নির্মম, বেদনাদায়ক, আইনের কোনো আশ্রয় বা আইনের কোনো সুবিধা এই সমস্ত ফিলিস্তিনি নিতে পারেন না, এটি আন্তর্জাতিক সমস্ত আইনের লঙ্ঘন, এতে কোনো সন্দেহ নেই, সমস্ত মানবাধিকারের লঙ্ঘন, সমস্ত মানবতার লঙ্ঘন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইসরায়েল হচ্ছে একটি অবৈধ রাষ্ট্র, সেই অবৈধ রাষ্ট্র শুধুমাত্র ক্ষমতা এবং অস্ত্রের জোরে আর আমেরিকা ব্রিটেন থেকে শুরু করে পশ্চিমা দেশগুলোর সমর্থনের কারণে আজকে এই ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলিরা এইভাবে জুলুম নির্যাতন চালাচ্ছে। তারা ফিলিস্তিনি ভূমি দখল করে সেই ভূমির লোকজনকে তারা আটক রেখেছে, তাদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে, অর্থাৎ জমির মালিককে উচ্ছেদ করে তাকে আবার বন্দি করা হয়েছে, ব্যাপারটা এরকম। এর চেয়ে হৃদয় বিদারক ঘটনার চেয়ে, বেদনাদায়ক ঘটনার চেয়ে কষ্টের কথা আর কিছু থাকতে পারে না। সেই কারণে ইরান সবসময় বলে যে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে, বড় সমস্যা হচ্ছে ফিলিস্তিন, এবং এই ফিলিস্তিনকে ভুলে যাওয়া যাবে না। আমি মনে করি ইসরায়েলের এই যে অমানবিক কর্মকাণ্ড, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে বিশেষ করে মুসলিম বিশ্বকে রুখে দাঁড়ানো উচিত।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, দেশের নাম বদল করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার ধন ধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি। G20 সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া রাষ্ট্রনেতাদের নৈশ ভোজের আমন্ত্রণ পত্রে দ্য প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার বদলে দ্য প্রেসিডেন্ট অব ভারত লেখা নিয়েই বিতর্কের সূত্রপাত। মুখ্যমন্ত্রী বলেন, আজকে তো ইন্ডিয়ার নাম চেঞ্জ করে দিচ্ছে বলে আমি শুনলাম। মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে G20 লাঞ্চে না ডিনারে, তাতে লেখা আছে ভারত বলে। আরে ভারত তো আমরা বলি, এতে নতুনত্ব কি আছে? তিনি আরো বলেন, ইংরেজিতে বলি ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশন, হিন্দিতে বলে ভারত কা সংবিধান, ভারত তো আমরাও বলি, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। এতে নতুন করে কিছু বলার নেই, কিন্তু ইন্ডিয়া নামে সারা বিশ্ব চেনে, হঠাৎ এমন কি হলো? দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করে বিতর্কে জড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের পুত্র উদয়নিধি স্টালিন। ওই ঘটনায় স্টালিন পুত্রের শিরোচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। নিজে উদয়নিধির মাথা কাটবেন একথা বলার পাশাপাশি, কেউ এ কাজ করলে তাকে 10 কোটি টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেছেন। মঙ্গলবার অযোধ্যার মহন্ত জানান, যদি 10 কোটিতে কাজ না হয় তবে উদয়নিধির মাথা কাটার জন্য পুরস্কার মূল্য বাড়াতেও রাজি আছেন তিনি। পরমহংস আচার্যর বক্তব্য সনাতন ধর্মের ইতিহাস না পড়ে আলট পোকা মন্তব্য করেছেন উদয়নিধি। মহন্তর সাফ কথা, সনাতন ধর্ম নিয়ে উনি যা যা বলেছেন তার জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে, নচেত কঠোর শাস্তি পাবেন, আমি নিজের হাতে ওর শিরচ্ছেদ করব। যদিও এই হুমকি নিয়ে বিচলিত নন বলে জানিয়েছেন দক্ষিণে রাজ্যের তরুণ নেতা। মঙ্গলবার স্টালিনের পুত্র বলেন, এই সমস্ত হুমকি নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত নয়। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসরে এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানি গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার, গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ।
আজ আমরা শুনব ইরানের প্রাচীন একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল তুলা চোর তার দাড়িতে হাত বুলায়। গল্পটি হল বেশ প্রাচীনকালের কথা। এক ব্যবসায়ী ছিল, তার কাজ ছিল তুলা চাষিদের কাছ থেকে তুলা কেনা বেচা করা। সে চাষিদের কাছ থেকে তুলা কিনে গুদামে জমা করে রাখত, এরপর সেগুলোকে বস্তায় ঢুকিয়ে বিভিন্ন শহরের বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত।
এভাবে ব্যবসা করে লোকটি ভালো টাকা পয়সার মালিক হয়ে গেল। এতই ধনী হয়ে গেল যে অপরাপর ব্যবসায়ীরা তাকে হিংসা করতে শুরু করল। একদিন অন্য এক ব্যবসায়ী একটা ষড়যন্ত্র করল। সে রাতের বেলা তুলা ব্যবসায়ীর গুদামে ঢুকল চুরি করার জন্য। কেউ যাতে জানতে না পারে সেজন্য সে একা একাই ঢুকল এবং সকাল পর্যন্ত বেচারা ব্যবসায়ীর তুলা চুরি করতে করতে গুদাম প্রায় খালি করে ফেলল। তুলা নিয়ে রাখল নিজের বাসার বেসমেন্টে। সকাল হতে না হতেই তুলা ব্যবসায়ীকে খবর দিল, কোথায় ছিলে তুমি? চোর তো তোমার সব সম্পদ চুরি করে নিয়ে গেল, টের পাওনি নাকি? তুলা ব্যবসায়ী একথা শুনে কি করল সেই গল্প শুনবো মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ব্যবসায়ী তার মালামাল চুরি হবার কথা শুনে তাড়াতাড়ি গেল গুদাম ঘরের দিকে। গিয়েই তো তার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হল। নিজেকে নিজে বলল, হায় রে নির্লিপ্ত মন, কি করবি এখন? সবকিছু খালি পড়ে আছে, কেউ নেই সাহায্য করার মতো। গুদাম খালি পড়ে আছে, গুদামের সব তুলা চুরি হয়ে গেছে। বেচারা ব্যবসায়ী চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতে লাগলো। অবশেষে গেল বিচারকের বাড়িতে। বিচারককে ব্যবসায়ী পুরো ঘটনা খুলে বলল। সে অনুনয় বিনয় করে একটা সুষ্ঠু বিচার করার আবেদন জানাল। কাজী তুলা ব্যবসায়ীকে শান্ত হতে বলল, বাহিনীকে বলল বাজারে যেতে এবং চোরকে খুঁজে বের করার চেষ্টা করতে।
বিচারকের বিশেষ বাহিনী তাই করল। ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে কয়েক ঘন্টা পর তারা ফিরে এলো কাজীর কাছে। তারা না তুলা চোরকে খুঁজে পেল, না ব্যবসায়ীর চুরি হওয়া তুলা। বিশেষ বাহিনীর রিপোর্ট শুনে বিচারক রেগে গিয়ে বলল, সেই সকালে তোমরা তল্লাশি করতে গেছ, এখন এসেছ একেবারে খালি হাতে, কোনো খবর না নিয়ে, এমনকি একজনকেও সন্দেহজনক বলে মনে হয়নি তোমাদের? বিচারকের কথা শুনে বিশেষ বাহিনীর একজনের একটা চিন্তা মাথায় এলো এবং সে বলল, আমরা বহু মানুষকে জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু চোরকে খুঁজে বের করতে পারিনি, তবে কজনকে পেয়েছি যারা আমাদের প্রশ্নের যথাযথ জবাব দিতে পারেনি। তাদেরকে হয়তো সন্দেহজনক বলে মনে হতে পারে, কিন্তু সন্দেহ করার মতো কোনো তথ্য প্রমাণ আমাদের হাতে নেই। তার পরের ঘটনা শুনব মিউজিক বিরতির পর।
বিচারক এই জবাব শুনে বলল, এরা কারা? বিশেষ বাহিনীর সদস্য বলল, সব ধরনের মানুষই ছিল, বাজারের কুলি থেকে ধনী ব্যবসায়ী পর্যন্ত। বিচারক একটু ভেবেচিন্তে বলল, এ থেকেই সমাধানের পথ সুগম হতে পারে। তোমরা এগিয়ে যাও, সেই লোকগুলোকে নিয়ে আসো, হতে পারে আমরা তাদের কথাবার্তা আচার আচরণ থেকে কোনো একটা সূত্র পেয়ে যেতে পারি এবং চোরকে খুঁজে বের করতে পারি। বিশেষ বাহিনী ফিরে গেল এবং যাদেরকে তারা সন্দেহজনক মনে করেছিল তাদেরকে ধরে নিয়ে এলো বিচারকের কাছে। বিচারক তুলা ব্যবসায়ীকে বলল, এদের মধ্য থেকে তুমি কাকে সন্দেহ করো? ব্যবসায়ী তাদের সবার দিকে তাকিয়ে বলল, কাউকে না।
ব্যবসায়ী আরো বলল, কুলি বেচারা যে কিনা বিচারকের সঙ্গে কি করে কথা বলতে হয় তাও জানে না, তারা আর কি জবাব দেবে বিশেষ বাহিনীর জেরার মুখে? অপরদিকে সম্মানীয় ব্যবসায়ীগণ তো এ কাজ করতেই পারে না, দুই তিনজনকে তো আমি চিনিই না। বিচারক ব্যবসায়ের কথা শুনে চুপ মেরে গেল। সবাইকে কয়েকটা প্রশ্ন করল, সবাইকে খালাস করে দিতে চেয়েছিল, কিন্তু হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। একটু ভেবে চিনতে সবার দিকে তাকিয়ে বলল, তুলা চোরকে আমি চিনতে পেরেছি, চোর তো একেবারে ভড়কে গেল, এত বেশি ব্যস্ত ছিল যে একবার একটু আয়নার সামনে দাঁড়াবার সুযোগ পায়নি সে, তাহলে তো তার মাথা কিংবা দাড়ি থেকে তুলাগুলো সরাতে পারত। বিচারক বলল, যার দাড়িতে তুলা লেগে আছে সেই চোর। এর পরের ঘটনা শুনব বিরতির পর।
হঠাৎ একেবারে অন্যমনস্কভাবে ব্যবসায়ীদের একজন তার দাড়িতে হাত দিল, যদি তুলা লেগেই থাকে ঝেড়ে ফেলার জন্য, মাথায়ও হাত দিল চুলে তুলা লেগে আছে কিনা নিশ্চিত হবার জন্য। বিচারক হেসে দিল এবং সেই ব্যবসায়ীর দিকে তাকিয়ে বলল, তুমি কেন তোমার দাড়িতে হাত দিচ্ছ? ব্যবসায়ী তোতলাতে তোতলাতে কাঁদতে কাঁদতে বলল, আমি একজন সৎ এবং সম্মানী ব্যবসায়ী, বিশ্বাস করুন আমি আমার সহকর্মীর তুলা চুরি করিনি। বিচারক বলল, তাহলে এত মানুষের ভেতর কেন শুধু তুমিই তোমার দাড়িতে হাত দিয়েছো, যদিও তোমার মুখে কিংবা দাড়িতে কোনো তুলা ছিল না?
বিচারক আরো বলল, ভালোই ভালোই যদি স্বীকার না করো তাহলে আমি এক্ষুনি তল্লাশি করার জন্য বিশেষ বাহিনী পাঠাবো তোমার বাসায়। ব্যবসায়ী কোনো কথা না বলায় বিচারক তাই করল। ঘণ্টা খানেক পর বিশেষ বাহিনী তল্লাশি করে এসে বলল, চুরি হওয়া সব তুলা এই ব্যবসায়ীর বাসার বেজমেন্টে লুকানো হয়েছে। এই রিপোর্ট পেয়ে চোর ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হলো আর তুলাগুলোকে তার মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হলো। এই ঘটনার পর থেকে আমাদের আজকের প্রবাদটি চালু হয়ে গেল, তুলা চোর তার দাড়িতে হাত বুলায়। তো শ্রোতা বন্ধুরা, গল্প ও প্রবাদের গল্পের আসরে এই ছিল আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এখানেই গুটিয়ে নিচ্ছে আমাদের শান্ত অধিবেশন। খোদা হাফেজ।